పాతమం వందే పరమానంద మాధవం శుభ్రదనదాయనం చేతేశ్వరమేశ్వరం
బదాకృష్ణ ప్రస్థాభ్యో కలిసి విద్యాపకం.
তো আজকে গোপাষ্টমী, এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রথম গোচারণে বেরিয়েছিলেন। তার আগে তিনি গোচারণে গিয়েছেন, হয়তো নন্দ বাবার সঙ্গে গিয়েছেন, কিন্তু এই শুভ তিথিতে কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মানে অফিসিয়ালি বিধিবদ্ধভাবে আজকে গাভীদেরকে নিয়ে যাবেন, সে সম্পর্কে আলোচনা করা আছে। সেজন্য ভগবান কৃষ্ণ গোপ গৃহে জন্মলাভ করেছেন। গোপ বা গোপী, গো যারা গোপ পালন করে, বা গোপী শব্দে গোপন বলা আছে, গোপন মানে পালন করা,
পালন করাকে গোপন বলা আছে।
তো ভগবান, তো ভগবানের অনন্ত স্বরূপ রয়েছে। আমরা দেখি ভগবান বিভিন্ন ভগবত স্বরূপে আবির্ভূত হয়েছেন, সে মৎস্য অবতার থেকে শুরু করে, বরাহ অবতার থেকে শুরু করে, বাঘ অবতার, হাতি অবতার, সিংহ অবতার, কত অবতার। তার মধ্যে যে ভিন্ন ভিন্ন মানুষ রূপ নিয়ে ভগবান এসেছেন, আমরা মুখ্যত দেখেছিলেন ক্ষত্রিয় পরিবারে, ব্রাহ্মণ পরিবারে এসছে, ক্ষত্রিয় রূপে বা ব্রাহ্মণ রূপে। কৃষ্ণ তিনি গোপ পরিবারে জন্মলাভ করেছেন। তো আপনারা তো জানেন যে কিভাবে কৃষ্ণ তার দুই স্বরূপে আবির্ভূত হয়েছেন, এক হচ্ছে ক্ষত্রিয় পরিবারে, ক্ষত্রিয় রূপে বসুদেবের পুত্র দেবকী পুত্র বাসুদেব কৃষ্ণ, আর বৃন্দাবনে তিনি যশোদানন্দন নন্দনন্দন গোপ বেশ কৃষ্ণ। বৃন্দাবনে কৃষ্ণ আর দ্বারকা কৃষ্ণ হচ্ছে পার্থক্য, একই কৃষ্ণ বৃন্দাবন তার গোপ বেশ আর গোপ ভাব, তিনি হচ্ছেন নন্দনন্দন কৃষ্ণ, আর দ্বারকায় বাসুদেব কৃষ্ণ, সেখানে তিনি ক্ষত্রিয় ভাব আর ক্ষত্রিয় বেশ, এই দুটো পার্থক্য, গোপ বেশ গোপ ভাব, ক্ষত্রিয় বেশ আর ক্ষত্রিয় ভাব। তো ভগবানের অনন্ত রূপের মধ্যে এই কৃষ্ণ রূপ হচ্ছে আদি মূল স্বরূপ, এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো যখন ভগবানের যে মূল রূপটা, সেই মূল রূপটি একটা বিরাট কিছু পজিশন থাকা দরকার। তো ব্রাহ্মণ পজিশন নয়, ক্ষত্রিয়ের পজিশন নয়, কি পজিশন? একটা গোপাল বাবা, গোয়ালা, একটা গয়লার ঘরে গয়লার বৃত্তি করছেন। তো গয়লার বৃত্তিটা খুব সহজ সরল বৃত্তি, তাই না? যারা ক্ষত্রিয় তাদের যেরকম প্রভাব, তাদের যে বুদ্ধি বিবেক, গরদের সেরকম থাকে না, তাই না? তা বলে না 80 বছর ঘোষের বুদ্ধি হয়, 80 বছর সে ভগবান আর কোনো কিছু করে না, ওইটাই চুজ করেছে কেন? তিনি তো ইচ্ছা করেন বিরাট সম্রাট হয়ে আসতে পারতেন, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, তাকে এটা গয়লা করে জন্ম হয়ে আসতে হবে কেন? আমাদের আত্মীয় বলছেন যে ভগবান এটাকে চুজ করেছেন, এই জন্য পছন্দ করেছেন। যদি ব্রাহ্মণ ঘরে থাকতে হবে, বহুত নীতি নিয়ম বান্ধার মধ্যে থাকবে, ক্ষত্রিয় রাজ পরিবার হলে তো সেরকমটা নীতি নিয়ম বন্ধনের মধ্যে থাকবে, কিন্তু গয়লা বৃত্তি নিয়ে এসেছেন, ওদের স্বাভাবিক বৃত্তির অনুসারে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন আর গোপীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, এটা মূল লক্ষ্য ছিল যে জঙ্গলে ঘুরে। এই জন্যে এই পেশাটাই তিনি বেছে নিয়েছেন, যে এইটাকে ঠিক পেশা হবে, এটাকে নিলে আমার কেউ রেস্ট্রিকশন করবে না, আমি গোয়া গরু গোচারণ নাম করে তো জঙ্গলে গিয়ে গোপীদের সঙ্গে লীলা বিলাস করতে পারবো। তো সেইটাই হচ্ছে স্বয়ং ভগবানের কাজ। যেন মহাদ বলছিলেন যে আমরা ভগবান বলে প্রচার করি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, তার ইচ্ছায় সব কিছু হয়, তোমার ভগবান কি করেন? না আমার ভগবান সারাদিন গরু চালান দিয়ে। তা শুনতে কিরকম লাগে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, তার কাজটা কি না সারাদিন গরু চরা গরু চরা?
তো এর মধ্যে অন্তর্নিহিত কারণ হচ্ছে সে তো অনন্ত ব্রহ্মাণ্ডের প্রভু হলে ও তার কোনো চিন্তা থাকে না, সে তো আসল প্রভু, তাই না? যার কোনো চিন্তা থাকে না, সে তো আসল ভক্তা। আমরা দেখি শ্রী ব্রহ্মা বিষ্ণু বড় বড় পোস্টে আছে, কে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, সংহারকর্তা শিব, বড় বড় পজিশন রয়েছে, কৃষ্ণের কোনো পজিশন নেই, তার কোনো পজিশন নেই। তিনি শুধু গোলক বৃন্দাবন থেকে বাঁশুরি বাজাবেন, গোপ গোপীদের সঙ্গে লীলা বিলাস করবেন। তো সে ভগবানের, সে তো আসল ভগবান, স্বয়ং ভগবান, যে কিছু করতে হয় না, তাকে শুধু আনন্দেই করতে হয়, তাকে সৃষ্টি করতে হয় না, সংহার করতে হয় না, পালন করতে হয় না, তার ইচ্ছা সব হতে থাকবে। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। যেরকম কোনো বড় ধনী লোক, তোর বহুত বড় বড় কোম্পানি, ফ্যাক্টরি, বিজনেস আছে, কিন্তু সে কোথায় গিয়ে কিছু করে না, সে যে প্ল্যান করবে, ইচ্ছা করবে, তার ম্যানেজার সব কাজ করবে, আর ও কি করবে, সব প্রফিট গুলো নেবে, নিয়ে কাশ্মীর যাবে, সুইজারল্যান্ড যাবে, হাওয়াই যাবে, ঘুরে বেড়াবে, তাই না? তা ক্রিশ্চান সে একটা ম্যানেজিং ডাইরেক্টর, তা কিছু করতে হয় না। তব ইচ্ছা মতে ব্রহ্মা করে না সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করে না পালন, তব ইচ্ছা মতে শিব করে না সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। তো খুব সহজ সরল, এই জন্য তিনি ভগবান। এবার গুরু মহারাজ বলছিলেন, এটা সংবাদপত্রে বেরিয়েছিল জার্মান থেকে, এটা লোক ভারতবর্ষে এসছে যে ভগবানকে জানবার জন্য, কে ভগবান, সারা ভারতবর্ষ ঘুরেছে। তখন সারা ভারতবর্ষ ঘুরে তখন ফিরে যাবে, একটা সাংবাদিক সম্মেলন ডাকছে যে কে ভগবান আমি বুঝতে পেরেছি। তো সব সাংবাদিকের এসেছে, মানে ভারতবর্ষে ঘুরে যে মানে বহুত জ্ঞানী গুণী মানুষদের সঙ্গে মিশেছে, খোঁজ খবর কে ভগবান জেনেছে। তো কে ভগবান, তুমি সে বলছে যে কৃষ্ণই ভগবান। তো কী করে তুমি বুঝলে কৃষ্ণ ভগবান? তো সবাই তো আশা করছে বড় বড় আচার্যের সঙ্গে মিশে কিছু বিরাট ফিলোসফি বলবে যে কৃষ্ণই কী করে ভগবান, কৃষ্ণের বলল কৃষ্ণই ভগবান। এই জন্য আমি জানলাম, আমি যত মূর্তি দেখছি, কেউ একটা ত্রিশূল ধরেছে, একটা খড়গ ধরেছে, কেউ চক্র ধরেছে, একটা অস্ত্র ধরে বসে আছে, তার মানে সবাই ভয় পাচ্ছে, নিজেকে রক্ষা করবার জন্য সেটা অস্ত্র ধারণ করে বসে আছে, কিন্তু একে দেখছে কোনো অস্ত্র নেই, বাঁশুরি বাজাচ্ছে। এই আসল ভগবান হবে, যার কোনো ভয় নেই, যে কোনো কাউকে প্রভাব করে না, এই আসল ভক্ত, আসল ভগবান। সরল বুদ্ধিতে এই জার্মানের সাংবাদিক বুঝতে পেরেছে যে কৃষ্ণস্তু ভগবান, স্বয়ং সমস্ত বেদান্ত উপনিষদ অত খেটে খুঁটে পড়ে যে জিনিসটাকে বোঝাতে চেষ্টা করে, সর্বস্ব বেদ্যের অহং এব বেদ্য বেদান্ত কৃত বেদবিদ এব চহং, সমস্ত বেদাবেদ বেদ বেদান্তর অন্তিম লক্ষ্য হচ্ছে কৃষ্ণকে বুঝতে পারা। কত মনি ঋষিরা কত চেষ্টা করেও কৃষ্ণকে বুঝতে পারে না, কিন্তু সরলভাবে যে বুঝতে পারল এই ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো সেই স্বয়ং ভগবান কৃষ্ণ খুব সরল ভাবে জীবনযাপন করেন। একটা গোপ কুমার, তা গোপ গৃহে তিনি জন্ম, গোবর্ধন, যেখানে গাভী বর্ধন, গোপ মানে গো পালন করেন তিনি, গোপালন, গোপাল রূপে কৃষ্ণ গোপাল রূপে বলা আছে। তো ভগবান কৃষ্ণের লীলা যদি আপনারা ব্রজমণ্ডল যাবেন, যদি তার লীলা সমস্ত ব্রজমণ্ডলে ছড়িয়ে রয়েছে, যদি আমরা লীলা শুনি, তার গ্রাম সেই নন্দগ্রামে গরু চড়াতে যায় কোথায় গোবর্ধন, হ্যাঁ সেই ওপারে এপারে কত জায়গা সারা ব্রজে তার লীলা। সব সময় চিন্তা, এই তিন চার বছর ছেলে কী করে এখান থেকে কত দূরে যায়, আমাদের এখনই যেতে হলে এই পরিক্রমায় 10-20-30-40 কিলোমিটার দূরে, সারা ব্রজমণ্ডলে এরকম 84 ক্রোশ ব্রজমণ্ডলে সর্বত্র তার লীলা ছড়িয়ে রয়েছে। তো তিনটা কারণ আমি খুঁজে পেয়েছি। একটা কারণ হতে পারে যে এখন 10-20 কিলোমিটার যাওয়াটা বিরাট ব্যাপার, কেন আমরা মোটর সাইকেল কারে করে যাই, তো
তা 20 কিলোমিটার হাঁটা একটা বিরাট জিনিস, কিন্তু তখনকার সময় বাচ্চারা হয়তো 20 কিলোমিটার হাঁটতো, তাই না? গ্রামে গঞ্জে তো সকালে পায়খানা করতে না 2 কিলোমিটার দূরে যায়, 5-10 কিলোমিটার গ্রামে কিছুই ছিল না, তাই না? এটা বন্ধুর বাড়িতে 20 কিলোমিটার হেঁটে যাবে ওটা সাধারণ ছিল, কিন্তু এখন 20 কিলোমিটার ও চিন্তাই করতে পারবে না। তা বন্ধুর বাড়িতে 20 কিলোমিটার আমি হেঁটে যাবো, তো আজকে থেকে 5000 বছর আগে কৃষ্ণ যে 20-30 কিলোমিটার সেরকম শক্তি তাকত ছিল তখনকার সময়, এই একটা ধারণা। আর আমাদের আচার্যরা আর একটা কারণ বলছেন যে কৃষ্ণ কি করে এই নন্দগ্রাম থেকে 20 কিলোমিটার দূরে চলে যেত, সেখানে গরুদেরকে চরিয়ে দিয়ে আবার সন্ধ্যাবেলা ফিরে আসতো। তোমাদের আচার্যদের বলছেন এই গোলক বৃন্দাবন ব্রজমন্ডল থেকে গোলক বৃন্দাবন বলা হয়, এটা মথুরা মন্ডল বলা হয় বা গোলক বৃন্দাবন বলা হয়। জয় শ্রী রাধমাধবী। গোলক বৃন্দাবন চিন্ময় ধামে, এটা হচ্ছে গোলক বৃন্দাবন। আর ভৌম লীলায় এই মর্তলকে একে বলা হয় গোকুল বৃন্দাবন, গোলক বৃন্দাবন আর গোকুল বৃন্দাবন। তো গোলক বৃন্দাবন বা গোকুল বৃন্দাবন এটা শতদল পদ্মের মতন। হ্যাঁ, বৃন্দাবন হচ্ছে গোলক ধাম, শতদল পদ্মের মতন। ভগবানের শতদল পদ্ম রয়েছে, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবানকে দর্শন করতে গেছিলেন, শত সহস্র দল পদ্ম রয়েছে, তার মাঝে শতদল পদ্ম, তার মাঝে অষ্টদল পদ্ম, তার মাঝে রাধাকৃষ্ণ বিরাজমান করছেন। তাদের আচার্য বলছেন যেরকম পদ্ম ফুল তা সংকুচিত হয় আর প্রসারিত হয়, যেন ফুটে আবার ফুলে যায় আর আবার বুঝে যায়। হ্যাঁ, তো ভগবান কৃষ্ণ লীলার জন্য তার লীলা শক্তি যোগমায় শক্তি কি করে, হয়তো কৃষ্ণ একটা পাপড়িতে আছেন এখানে, তা খুলবে তার মানে খুব তাড়াতাড়ি 20 কিলোমিটার গিয়ে পৌঁছে যাবে, 30 কিলোমিটার, কারণ এটা খুললে কৃষ্ণ হেঁটে হেঁটে কৃষ্ণ যেতে হয় না, তো খুলে আর বন্ধ হয়, তাতে কি হয় প্রসারিত সংকুচিত হয়, তো কৃষ্ণ সারা লীলা ব্রজে ছড়িয়ে ছিটে রয়েছে। তো তা না, তাছাড়া আর একটা ভগবান কৃষ্ণ তো ওই যে ব্রজে থাকলেন কত বছর, হ্যাঁ কত বছর ব্রজে ছিলেন, 25 বছর বয়স, মানে মথুরা বৃন্দাবন নিয়ে 25, কিন্তু কৃষ্ণ একজন জায়গায় ছিলেন না, তো যা যাওয়ার মতো ভিন্ন ভিন্ন জায়গায় ছিলেন। কৃষ্ণের আবির্ভাব হলো গোকুল মহাবনে, ব্রজমন্ডলে 12টা দ্বাদশ বন আছে, যমুনা পশ্চিম পারে 7টা বন আছে, পূর্ব পারে 5টা বন আছে, যেরকম নবদ্বীপে আমাদের 9টা দ্বীপ আছে, এই গঙ্গার পশ্চিম পারে 5টা দ্বীপ আছে, পূর্ব পারে 4টা দ্বীপ আছে, ব্রজমন্ডল ঠিক সেরকম, এখানে গঙ্গা প্রবাহিত আছে, সেখানে যমুনা প্রবাহিত আছে, তো মধুবন আছে, তাল বন আছে, কুমুদ বন আছে, বহুলা বন আছে, কাম্যবন, খজরাবন, বৃন্দাবন, এ 7টা বন যমুনার পশ্চিম দিকে আছে, আর যমুনার পূর্ব দিকে আছে ভদ্রবন, ভান্ডিরবন, বেলবন, লহবন আর মহাবন, একদম নিচে মহাবন। তো মহাবনে ভগবানের আবির্ভাব হয়, মহাবনে আবির্ভূত হয়, 3 বছর 6 মাস সেখানে ভগবান অবস্থান করেন, সেখান থেকে শকটাসুরকে বধ করেন, তার প্রথমে পুতনাকে বধ করেন, তৃণাবৃত অসুরকে বধ করেন, শকটাসুরকে বধ করেন, এই 3 অসুরকে গোকুলে থাকবার সময় তিনি বধ করেন, তারপরে জামালার্জুন বৃক্ষকে উদ্ধার করে, তখন ভগবান কৃষ্ণ গোকুলকে ছেড়ে অন্যত্র চলে যান। নন্দ মহারাজ দেখেন অত অসুরদের উৎপাত, আসলে নন্দ মহারাজ গোকুলের আগে এই নন্দ নন্দীশ্বর পর্বতের নিচেই থাকতেন, সেখানে কেশী দৈত্যকে উৎপাত শুরু করে, তো নন্দ মহারাজ কি করেন কৃষ্ণের জন্মের পূর্বে নন্দীশ্বর পর্বত থেকে তিনি চলে যান গোকুল মহাবনে। গোকুল মহাবনে অবস্থান করবার সময় কৃষ্ণ আবির্ভাব হন, কৃষ্ণ আবির্ভূত হন, তো কৃষ্ণের লীলা বাল্য লীলা, পৌগণ্ড বা কৌমার লীলা, কৈশোর লীলা, 3 ভাগে বিভক্ত হয়েছে। কৃষ্ণের লীলা এমনি লীলা 1 থেকে 5 বছর বলে বাল্য অবস্থা, 5 থেকে 10 বছর কৌমার অবস্থা, 10 থেকে 15 কৈশোর কিশোর অবস্থা, তারপরে যৌবন প্রাপ্ত। ভগবান কৃষ্ণ সবসময় কিশোর অবস্থাতেই থাকে 15 বছর। তো কৃষ্ণের ক্ষেত্রে কি হয়েছিল,
তিনি 11 বছর 6 মাসে তো বৃন্দাবন ছেড়ে তিনি মথুরায় গেছিলেন। তখন তার কিশোর অবস্থা এসে গেছিল। আমাদের আচার্য বলছেন যে 1 থেকে 5 যে বাল্য, 5 থেকে 10, 10 থেকে 15, কৃষ্ণের ক্ষেত্রে এটা কাজ করে না। কৃষ্ণ তার কিশোর অবস্থাকে প্রাপ্ত হওয়ার জন্য একটু তাড়াতাড়ি বড় হয়ে গেছে, 2-3 বছর আগে আগে। হ্যাঁ, এই বাল্য অবস্থাতেই কোমর প্রাপ্ত হয়ে গেছে, কোমর অবস্থায় কিশোর অবস্থা প্রাপ্ত হয়ে গেছে, খুব বড় দেশ তাড়াতাড়ি বাড়তেছিলেন। এই কিশোর কিশোর অবস্থায় সে মধুর গোপীদের সঙ্গে লীলাবিলাস করবার জন্য তো 3 বছর 6 মাসে তখন ভগবানকে নিয়ে নন্দ মহারাজ কৃষ্ণ বলরামকে নিয়ে তো তখন দরকার ছটি করা। আমাদের বৃন্দাবন মন্দির পাশে ছটি করা আছে, বৃন্দাবনের পাশে ছটি করা। তো 3 বছর 6 মাস তিনি গোকুলে থাকলেন, তিনি গোকুল মহাবনের বিভিন্ন লীলাবিলাস করলেন সেখানে কাছাকাছি গিয়ে। তো ছটি করে বৃন্দাবনে চলে গেছেন, তো বৃন্দাবনের বিভিন্ন লীলাবিলাস করেছেন। তো সেখান থেকে দিক গিয়েছেন, দিক থেকে তারপরে গিয়েছেন কাম্যবন, কাম্যবন আছে কৃষ্ণের মামার বাড়ি, সেখানে মা বসুধার বাবার বাড়ি ছিল, সেখানেও ভগবান কৃষ্ণের বহু লীলা রয়েছে। মা যশোদার বাড়ি রয়েছে, বিভিন্ন লীলা রয়েছে। তারপরে ঘুরে 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 আবার নন্দগ্রামে এসেছে। এই 3 বছর 4 মাস ঘুরেছেন, এই যে ঘুরেছেন 3 বছর 4 মাস তখন ঘর বাড়ি ছিল না, এমনি থাকতেন, গো চারণ করতেন, এমনি থাকতেন। ছাত্রদের না গরু গাড়িগুলো চারপাশে রেখে দিতেন, ওটা প্রোটেকশন, আর গিয়ে সারাদিন এরকম থাকতেন। আপনি ছাত্রী গেলাতে এরকম থাকতেন, শাস্ত্রে বর্ণনা করা আছে, ছাত্রী গেলে এরকম থাকতেন। তখন নন্দগাঁওতে এসেছেন, তখন নন্দগাঁওতে 11 বছর 6 মাস পর্যন্ত নন্দগাঁওতে আছেন। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন 13 বছর পর্যন্ত ছিলেন বলে। তো ভগবানের বিভিন্ন লীলা বিলাস করেছেন। তো আমরা জানি ভগবানের ভিন্ন ভিন্ন লীলার মধ্যে তার বিশেষ লীলা হচ্ছে এই গোচারণ লীলা। ভগবান গোচারণে নিয়ে যেতেন গাভীদেরকে। তো আসলে এর পূর্বে প্রথমে ভগবান একসঙ্গে কি করতেন না, ছোট বয়সে বাছুরদেরকে নিয়ে যেতেন, নিয়ে যেতেন। এমনি শিশুবেলা থেকেই ভগবান যখন মহাবনে ছিলেন তখন থেকেই তো কৃষ্ণের গোচারণ নিয়ে যেতেন, শিশু কৃষ্ণকে কোলে করে নিয়ে যেতেন। যেরকম আমরা শুনেছি সেই লীলা ভাণ্ডেরি মানে কৃষ্ণ কীভাবে কৃষ্ণকে নিয়ে নন্দ মহারাজ গিয়েছেন কোলে করে, ঝড় বৃষ্টি এসছে, কৃষ্ণ ভয় পেয়ে নন্দ মহারাজের গলাকে জড়িয়ে ধরেছেন, তারপর রাধারানী এসেছেন, তারপর নন্দ মহারাজ কৃষ্ণকে বা শিশু কৃষ্ণকে তুমি কোলে ধরত, তো রাধারানী নিয়ে চলে গেছিলেন, সে লীলা বর্ণনা করা আছে। কিন্তু বিধিবদ্ধভাবে তিনি প্রথমে বাছুরদেরকে নিয়ে গেছিলেন গোচারণে, তারপরে কিন্তু আজকের এই তিথিতে তিনি গাভীদেরকে নিয়ে যাবেন। তো গাভীদেরকে নিয়ে যাবেন জীব গোস্বামী গোপাল তো খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, অনেক বিস্তৃত বর্ণনা, আমি সংক্ষেপে একটু বলব যে কৃষ্ণ বড় হতে শুরু করছেন যে বয়স বৃদ্ধি হচ্ছে, এটা নন্দ যশোদা কি করে উপলব্ধি করছে। তখন নন্দ যশোদা মা গোপীদের তার সখীদেরকে বলছেন, দেখো আমি কৃষ্ণকে লালন পালন করে এত বড় করলাম, এর কৃষ্ণ তার কাছে আর আসে না, মানে কৃষ্ণ বড় হয়ে গেছে, তখন আমাকে স্নান করে দিতাম, মানে শিশু অবস্থায় শিশু যাবে মা স্নান করে দেবে, তাকে উল্লগ্ন করে স্নান করে দেবে, কাপড় পরিয়ে দেবে, কিন্তু বড় হলে শিশু লজ্জা পায় মার কাছে যাওয়ার জন্য। সেই মা যশোদা বলছেন সখীদেরকে, এখন কৃষ্ণ আর আমার কাছে আসে না, স্নান টান করতে হলে ওকে ওর বন্ধুদের সঙ্গে স্নান করে, সেখানে যে কাপড় চোপড় পরে তারপরে এসে আমাকে প্রণাম করতে আসে। মা যশোদার খুব আনন্দ আছে, আমার কৃষ্ণ একটু বড় হয়ে গেছে। ঠিক সেই রকমই নন্দ মহারাজ একদিন বলছেন, নন্দ মহারাজ বলছেন তার ভাইদের কৃষ্ণনন্দ আর নন্দন তার ছোট ভাইদেরকে, যে কৃষ্ণ তো আমার সঙ্গে খেলাধুলা করতো, আমার সঙ্গে সম্বন্ধে, এখন তো কৃষ্ণ আমার কাছে আসে না। কখন নন্দ মহারাজের কৃষ্ণ কি করছেন না, বেশি নন্দ মহারাজের ভাইয়ের সঙ্গে কৃষ্ণ বেশি মিশছে। বাবার ভাইকে কি বলে, কাকা, কাকু, কাকু, তো কাকুদের সঙ্গে বেশি মিশছে কৃষ্ণ। তো নন্দ মহারাজ বলছে, তোমাদের সঙ্গে বেশি কথা বলো, আমার সঙ্গে কথা বলো না কেন? তারা বলছে, এখন তুমি তাকে শাসন করবে তো খুব গম্ভীর হয়ে থাকে, তাই তোমাকে আসতে ভয় পায়,
আমাদের সঙ্গে শুনেছে, আমাদের তার দেড় কথা বললে তো নন্দা বলে তোমাদের কি কি দেড় কথা বললাম? তো নন্দা বলে দেখুন আমার কথা আসে না, নিজেকে সম্বন্ধ রক্ষা করে আর রোজ সকালে সঙ্গে প্রণাম করে। তখন সুনন্দন সুনন্দা নন্দর বলছে হ্যাঁ তোকে গম্ভীর, তুমি এখন খুব গম্ভীর হয়ে গেছো তাই তোকে শাস্তি দেবে, শাসন দেবে, তো ভয় পায় তোমার কাছে না, ওর মনের কথা আমাদেরকে বলে। নন্দদা তোর মনের কথা কি তোমাদেরকে বলে? তো বলছে যে আমি থাকতে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছেন, এমনিতে কৃষ্ণ নন্দ মহারাজের বহু বয়স হয়ে গেছে, তখন কৃষ্ণ জন্ম লাভ করেছিলেন, তোর 90 বছর বয়স হয়ে গেছে নাকি তখন, তো আমার বৃদ্ধ মা পিতা ও গোচারণে যাবে, আমরা কি করে দেখে সহ্য করবো, আমরা গোচারণে যাবো। হ্যাঁ কৃষ্ণ বললাম বলছে, হ্যাঁ কৃষ্ণ বলছে আমরা গোচারণে যাবো। তখন নন্দ ছিল মনে খুব খুশি, ও আমার ছেলে এত কাজের ছেলে হয়ে গেছে, তাহলে গোচারণে যাবে, গাভীদেরকে নিয়ে যাবে, তাহলে চিন্তা করছে আমার ছোট ছেলে কি করে ওখানে গোচারণে যাবে। তখন সুনন্দন আর নন্দন বুঝাচ্ছে না তো ছোট বলে মনে করবে না, ওরা খুব দায়িত্বপূর্ণ হয়েছে, তখন আর বর্ণা দিচ্ছে এখানে গোয়াল ঘরে জন্ম হবে, তার এই লোক স্বভাব তো একটা স্বাভাবিক মনোবৃত্তি তার থাকবে, গোচারণে যে আনন্দ গোয়াল ঘরে যারা জন্ম লাগবে, ক্ষত্রিয় ঘরে যারা জন্ম লাগবে, তার যুদ্ধ করবাটা স্বাভাবিক আনন্দ থাকবে, যুদ্ধ করতে ভয় পাবে না, যুদ্ধটা আনন্দ পায়। আসলে আগে যেমন ক্ষত্রিয়রা ও যুদ্ধ করতে আনন্দ পেত, যুদ্ধতে ভয়তে পালাবে না, যুদ্ধে মরতে ওরা আনন্দ পেত, তো স্বভাবটাই তাদের সেরকম। তো সেটা সুনন্দন না এই যে স্বভাবটাই দেখো ওরা গোচারণে যাবে, সে নন্দমার বলতে তার ঠিক আছে তার তিথি ঠিক কর, ভালো তিথি যে কোনো সময় যাওয়া যাবে না, একটা ভালো তিথি ঠিক করা যায়, সেই তিথিটা আজকের তিথি ছিল। হ্যাঁ কৃষ্ণ কি করছেন, ভালো স্নান টান করেছেন, কাপড় পরেছেন, মা দশদাকে সুন্দর করে ভালো করে সাজিয়ে দিয়েছেন, সিঙ্গা পরিয়ে দিয়েছেন, বাঁশি বাঁশি ধরিয়ে দিয়েছেন। তখন কৃষ্ণ গোচারণে যাবে, তো সমস্ত ব্রাহ্মণরা আসছে, পুরোহিতরা এসেছেন, তারা স্বস্তিক মন্ত্র পাঠ করছেন। হ্যাঁ তখন কৃষ্ণ সাজিয়ে গুছিয়ে এসে নন্দ মহারাজকে উপনন্দকে সবাই প্রণাম জানাচ্ছেন, তো মা দশদা সমস্ত গোপীরা খুব আনন্দ আছে কৃষ্ণ গোচারণে যাবে তার বন্ধুদের সঙ্গে নিয়ে। তো কৃষ্ণ যে যাবে তখন গাভীরা আছে কৃষ্ণ পিছন তার গাভীদেরকে নিয়ে যাবে, আর গাভীরা কেউ যাচ্ছে না, কেউ আগে যাচ্ছে এগোচ্ছে না কেউ। তো কৃষ্ণ বলছেন সবাইকে তোমরা ফিরে যাও, বলে ধরুন কৃষ্ণ আগে আগে যাবে তখন গাভীরা যাবে, কৃষ্ণ যদি পিছিয়ে থাকবে তাহলে গাভীরা যাবে না, মানে কৃষ্ণকে গাভীরা অত ভালোবাসত, কৃষ্ণকে এই জন্য কি হতো না কেউ কৃষ্ণ যখন গোচারণে যেতে গরু গরুদের দেখভাল করতে হতো না, গরুদের কোথায় পালাবে তাদের লাঠি মেরে আবার খেজাড়ে নিয়ে আসতে এরকম করতে হতো না, কেননা গরুরা কৃষ্ণকে অত ভালোবাসতো পাশাপাশি থাকতো, যেতে হবে না ছেড়ে, নামে নাম নাম থাকতো যে কৃষ্ণ গোচারণে যাচ্ছেন, কিন্তু গোচারণে কি গরু ছেড়ে দিয়ে খেলা করতেন সারাদিন। হ্যাঁ সেখানে সুন্দর গোপাল চন্দ্রদের জীব গোস্বামী বর্ণনা করছেন কি কি খেলা করতেন, বিভিন্ন পশু পাখিদের যে আওয়াজটাকে কিছু নকল করে বলতেন, কিরকম সারাদিনই খেলাই খেলা করতেন। তা আমি আগে বলছিলাম কৃষ্ণ গোচারণে যেতেন আসলে খেলা করতেন, এই খেলা করতে অত মজে যেতেন যে খেলা করতে করে দুপুরে যখন খাবার খাবে তো কৃষ্ণ মনেই থাকতো না, তো কি করে কৃষ্ণ জানতো কখন খাবো, কেউ মনে রেখেছ? ভাত তো কেউ মনে, হ্যাঁ কংস অসুর পাঠায় প্রতিদিন নাকি, কংস তিনটে অসুর পাঠাতো কৃষ্ণকে মাথা করতেন, সকালে একটা দুপুরে একটা সন্ধ্যাবেলা একটা, তো কৃষ্ণদের গিয়ে খেলা শুরু করে দিতে গোচারণে গিয়ে, তো খাওয়া দাওয়া ভুলে যেত সবাই, অত আনন্দ পেত, আর তখন তো শিক্ষক ঘড়ি ছিল না, বা সিটিজেন ঘড়ি ছিল না, বুঝবে কি করে, তখন কংসাটা অসুরে পাঠাবে, সে অসুরে যখন ভগবান বধ করবে ছেলেদের মনে হয় এখানে খাওয়ার টাইম হয়ে গেছে, মানে অত রেগুলার হয়ে গেছিল, তো তখন তা খাওয়া দাওয়া করে আবার খেলা শুরু করবে, আর খেলা করতে খেলে অত মজে যাবে কখনো বাড়িতে ফিরে সেটা ভুলে যেত, আর ভিতরে একটা অসুর আসবে সে অসুরকে বধ করবে, তো ওদের হুশ আসা হয় এবার ওদের বাড়ি ফিরে যেতে হবে, মানে খেলায় অত আনন্দ পেতে। তো তখন এরকম সব প্রস্তুতি না হচ্ছে সব প্রণাম করে যাবে, তো মা দশটা বিভিন্ন করে খাবার নিয়ে এসছেন, হ্যাঁ আর সমস্ত রাখার বেলা তার সঙ্গে যাবে তার বয়সে যারা বন্ধুরা আছে, তো মা দশটা বলছে সবাইকে সব সাবধান করে বলছে বলরাম তুমি আমার কান্নার সামনে সবসময় থাকবে, ওকে ছেড়ে কখনই তুমি যাবে না, তুমি সবসময় গাইড করবে ওকে, ওর সামনে বলরাম সামনে থাকবে, সুবল তুমি সবসময় কৃষ্ণের পিছনে পিছনে থাকবে, আর সীতাম সুদাম তোমার ডান দিকে থাকবে, আর সবাই কৃষ্ণকে চারদিকে ঘেরে থাকবে, তার কি বিপদ আসবে আপদ আসবে যদি ভয় থাকতো তো সবাইকে সতর্ক করে দিত। তো এরকম করে সবাই খেলা যায়, আরো বিভিন্ন বর্ণনা দেখাচ্ছে কিভাবে সুন্দর মা যশোদা নন্দমান যাচ্ছে, মা যশোদা যাচ্ছে, তো কৃষ্ণ বলছে তোমরা আবার যাও, আমি তো বলছি তো তুমি আমার বলছি আমি এখানে আসছো, তো মা যশোদা একটু যাবে, এটিকে আবার একটু তাকাও আবার ফিরে আসবে, এই মন্দিরে অনেক ঘন্টা এরকম কেটে যেত, রোজ রোজ সে গোচারে যাবে কি যে গোচার বাহির করবে যাবে আরো আর কিছু বলবে আর পিছন থেকে ডাকবে, এটা নাকি এটা রয়েছে না যে পিছন থেকে ডাকলে অমঙ্গল হয় তাই না, স্বার্থে বলতে না যদি মা পিছন থেকে ডাকবে তাহলে মঙ্গল হবে, এরকম বাড়িতে কেউ না জেলে দরকার না থাকলে মা পিছন থেকে ডাকবে, এই অভ্যাস রয়েছে, এরকম মা দোষ নাকি পিছন থেকে ডাকবে এই কারণে তোমার মঙ্গল হবে ভালোতে থাকবে, সুন্দর বর্ণনা গোপাল চন্দ্রের দেবগোচর করছেন। তারপরে যে ভগবান কৃষ্ণের লীলাতে সব রস, সমস্ত রস বাৎসল্য শান্ত সখ্য সব কিছু রস ভগবান কৃষ্ণ আস্বাদন করছেন, সমস্ত রসের অবধি মানে পরম চরম সীমা খেলে প্রকাশিত করা হয়, চন্দ্র আচার্যের বর্ণনা করছেন যে মাকে কত স্নেহ কত মমতা, তার ছেলে গোচারণে যাবে কিছু সুরক্ষিত থাকবে, ও তাকে কীভাবে পুজো করছে বিভিন্ন মন্ত্রপাঠ করছে যেন রাস্তায় কোনো অমঙ্গল না হয়, তারপরে তার বিভিন্ন খাবার তার জন্য খাবার ব্যবস্থা করে দিচ্ছেন, তেরকম তারপর ভগবান কৃষ্ণ তারপর একসময় গোচারণে চলে যাবেন তার রাখাল বালকদেরকে নিয়ে, সেখানে বিভিন্ন প্রকার খেলা করবে, বিভিন্ন পশু পাখিদের অনুকরণ করবে, বিভিন্ন পশু পাখিরা আসে তাদের খেলায় যোগদান করবে, হ্যাঁ আর প্রকৃতির কত সুন্দর শোভা, কৃষ্ণ যে যাবেন গোচারণে আমার সমস্ত ময়ূরীরা আছে তারা নৃত্য করতে শুরু করবে, আর পশু পাখিরাদের ডাকটা নকল করে কৃষ্ণ রাখাল বালকরা সেরকম নকল করে অত সুন্দরভাবে তার ডাক দেবে, একবারে হুবাহু তার পশু পাখিরা এসে পৌঁছে ও আমাদের মধ্যে কে ডাকছে এরকম, কোকিল পাখি ডাকবে, সুখ পাখি ডাকবে, ময়ূর পাখি ডাকবে, এত সুন্দর বর্ণনা করবে, সারাদিন থেকে তারপর গোচারণ থেকে ফিরে আসবে, তার বর্ণনা সুন্দর দেওয়া হয়েছে কীভাবে সে গোচারণীকে সারা শরীর ধুলে তাকে তিনি আসবেন, মা দাদা কীভাবে তার শরীর ঝেড়ে দেবেন, তার গোচারণ থেকে এসে সব গাভী রয়েছে ভিন্ন ভিন্ন কত প্রকারের গাভী কৃষ্ণের রয়েছে, কামধেনু গাভী রয়েছে যে গাভী কোনো বাচ্চা পায় না সে গাভী সে একটা গোয়ালে থাকবে, আর যারা বুড়ো হয় তারা একটা গভীর টাকা দেয়, তারা প্রতি বছর বাচ্চা পায় বাচ্চা দেয় গাভী, তারা একটা গ্রুপ রয়েছে, এরা বিভিন্ন গ্রুপের গাভী রয়েছে, কৃষ্ণ কী করবে না সমস্ত গাভীদেরকে তাদের যে কাওয়ার সেট গোয়াল নাকি গোশালা সেরকম গোশালায় রেখে দেবে, তারপর মা দশাকে বলবে এবার হাড়ি তো আমি দুগ্ধ দোহন করতে যাবো, তো মা দশার দুধ দেবে যখন যাওয়ার সময় নন্দমার মা দশার সিংহা দেবে, নন্দমার সুন্দর মনির যষ্টি এটা লাঠি দেবে, সে লাঠি নিয়ে ভগবান কৃষ্ণ গোচারণে যাবে, তো ফিরে আসে গো দহন করবেন, হ্যাঁ গোদের দহন করবেন, গো দহন নিয়ে কৃষ্ণ বহু লীলা রয়েছে, একদিন রাধারানী সে তো গোয়াল নেই ছোটবেলায় শিশু কৌমার বাল্য কৌবনের ঠিক সন্ধিস্থলে, তো রাধারানী একদিন গোদহন করছেন তো কৃষ্ণকে পৌঁছেছে, তো কৃষ্ণ বলে তুমি কবে দেখো আর গোদহন জানো, তুমি জানো না কিরকম গুরু গুরু দহন করতে হয়, রাধারানী তার জন্য আমি শিখিয়ে দাও কিরকম গোদহন করতে হবে, তখন কৃষ্ণ বলছে ঠিক আছে তোমাকে শিখিয়ে দেবো, তখন রাধারানীকে সামনে রেখে কৃষ্ণ তার পিছনে বসে আছে, কৃষ্ণ পিছনে বসে আছে দেখো আমি দুটো কি বলে গুরুদের যে দুধ পড়ে ওটা কি বলে ভাগ বার, তাই সে দুটো ধরেছেন আর রাধাকে তুমি দুটো ধরো, তো রাধাকে তাহলে কৃষ্ণ তাহলে তোমাকে শিখাবো কিরকম করতে হয়, তো রাধাকে দুটো ধরেছেন আর কৃষ্ণ দুটো ধরে টেনে ওই ওই বারটা রাধার মুখে যে সারা রাধার মুখে দুধ হয়ে গেছে, তো এরকম বিরাট খুব ছোট সময় রাধা কৃষ্ণ একসঙ্গে দোহন লীলা এরকম করতেন, তাহলে বড় একটা রাধাকে বিবাহ হয়ে গেছে তখন মানে জটিলা কুটিলা, কিন্তু আগে কৃষ্ণকে খুব ভালোবাসতেন, সব গোপীরা কৃষ্ণকে মানে রাধাগুলোও ভালোবাসতেন, তখন জটলা জানতো না যে কৃষ্ণের সঙ্গে রাধারানীর এরকম ভাব আছে লুকিয়ে লুকিয়ে, তা কৃষ্ণ খুব ভালোবাসতো। তখন কিন্তু রাধারানী বিবাহ হয়ে গেছে, যাবতে চলে গেছেন বর্ষণা থেকে যাবত, যাবতটা কিন্তু নন্দগাঁও থেকে আরো কাছে। আগে তো বিয়ে বিবাহের আগে তো কৃষ্ণ বর্ষণায় আসতে একটু দূর ছিল, কিন্তু বিবাহ পরে আরো কাছে চলে গেছে, কৃষ্ণের আরো সুবিধা হয়েছে। তো যাবতে কৃষ্ণ একদিন এরকম যাবতে ঘুরতে গিয়েছেন, তো জটিলা দেখেছে কৃষ্ণকে, তো আমার বাচ্চা কৃষ্ণ তুমি এখানে কি করছো? কৃষ্ণ বলছে, মা জটিলা আমার এরকম বাছুটা, বাছুটা গাভী হারিয়ে গেছে, তো হম্বা ডাক দিয়েছে, তাকে খুঁজতে এসেছি। জটিলা বলছে, হা তুমি সারাদিন রোদে ঘুরে তোর মুখটা লাল হয়ে গেছে, আর তুমি আসা আসা ঘরে আসো, আমার ঘরে এসে একটু জল খেয়ে যাবে। তো কৃষ্ণ এসেছে, তখন জটিলা বলছে, ও মা বৌমা, মানে রাধারানী ডাকছে, এসে এসে আমার ছেলে এসেছে, তুমি একটু ওকে জল চা খেতে। তখন রাধারানীকে লজ্জা পেতে ঘুমুট দিয়ে বেরিয়েছে, তো অন্তরে কৃষ্ণকে দেখতে চায় কিন্তু বাহারে দেখাচ্ছে একটু সঞ্জতায় থাকছে। তারপর জটিলা বলছে, আরে তুমি আমার ছেলে, এ শিশু ছেলে, একে থেকে লজ্জা পাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একে জল দাও খেতে। রাধারানী খুশে জল দিয়েছে। তখন জটিলা বলছে, আরে আমি তো শুনেছি তুমি নাকি ভালো গাভী দহন করতে পারো, আজকে আমার গৌরটা মানে গয়াল যে গাভী দহন করে এই পর্যন্ত আসলে আমার দেরি হয়ে গেছে, কৃষ্ণ তুমি একটু আমার গাভীটা দহন করে দাও না। কৃষ্ণ বলছে, হ্যাঁ ঠিক আছে আমি গো দহন করে দেবো। তো কৃষ্ণ কী করছেন, একটা পাত্র নিয়ে তখন বাছুর ছেড়ে দিয়েছেন, তখন বাছুর ছেড়ে দিয়ে গো দহন, বাছুরটা একদম ধরবে কে? তো কৃষ্ণ জটিলাকে বলছেন, তুমি এসে বাছুরটাকে ধরো। জটিলা বলছে, না না আমি তো বুড়িয়ে গেছি, অন্ধ দেখতে পারি না। বৌমাকে আমার দেখে যায়, বৌমা আসা আসা একটু বাছুরটাকে ধরো। তখন রাধা নিয়েছে, তো বাছুরটাকে ধরেছে, কাইরি উপার আছে, আর কৃষ্ণ এপারে দুগ্ধ দহন করছেন, আর কৃষ্ণের মতো দুগ্ধ দহন করলে রাধার কাছে পড়িয়ে আছে, সে যে দুইবে সে ভার দেখবে কিছু রাধার দিকে তাকাচ্ছে। তো রাধার দিকে দেখে কৃষ্ণ খুব আনন্দ পাচ্ছেন, রাধারানী কৃষ্ণ থেকে আনন্দ পাচ্ছে, কিন্তু রাধারানী চিন্তা কি হয়ে গেছে, যে কৃষ্ণ যে রাধারানী তাকে থেকে গো দহন করছে, আর দুধ আগে ভারে পড়ছে, জলের তলে পড়ে যাচ্ছে। তো রাধারানী চিন্তা করছে, এই তো অবস্থা খারাপ হবে, তো ভারে কিছু পড়ছে না, কিন্তু কৃষ্ণ গো দহন শেষ করেছে, কৃষ্ণ অত্যন্ত শক্তি প্রভাবে সে যতটুকু দুগ্ধ পড়েছে সেটুকু হাড়িটা ভরে গেছে। তখন সে ভরা ভরা হাড়ি দুধ নিয়ে জটলাকে দিয়েছে, জটলা খুব খুশি হয়ে চায়, আমার গয়লাটা আসতে এত দুধ হয় না কৃষ্ণ, আর তুমি অত সুন্দর গোল দহন করতে চাও না, যে আমার হাড়ি ভরে গেছে, তুমি রোজ আসবে, রোজ আসবে গ্রহণ করে খাবে। আর কৃষ্ণ যেটা চাইছিল কি এটা উদ্ঘাত করে, কৃষ্ণ তার যেতে যতক্ষণ জটলাকটা রাগ না করেছে তারপরে তো একদম মানে জটলাকটা দেখতেই পারত না, এরকম দেখতে পারত না। এটা বইতে বর্ণনা করা আছে, কৃষ্ণ যখন মথুরায় চলে গেছেন গোবর্ধন মানে বৃন্দাবন ছেড়ে, এরকম উদ্ধব আর কৃষ্ণ বসে চেয়ারে বসে আলাপ আলোচনা করছেন। তো কৃষ্ণ তো উদ্ধব তো কৃষ্ণ খুব প্রিয় বন্ধু ছিলেন, তো কৃষ্ণ তাকে তাদের কিছু অন্তরাত লীলা বলতেন, শুধু কি কি বৃন্দাবন হতো, গোপীদের কি লীলা হতো। তো একদিন কৃষ্ণ বলছে যে এই জটিল আমাকে অত ভালোবাসত, তারপর আমার অত বিতস্ত হয়ে গেছে যে তারপরের সময় একদিন কৃষ্ণ গিয়েছে যাবতে, না যাবতে কোথায় যাবত, হ্যাঁ যাবতে। কারণ জটিলা দেখেছে, জটিলা দেখে কৃষ্ণ রেগে বলছে, কৃষ্ণ বলছেন মানে উদ্ধবকে যে আমাকে দেখে জটিলা রেগে বলছে, হে কালো না কালো তম্প সাপ, বিষাক্ত সাপ, কালো সাপ এখানে কি জন্য এসেছিস? হ্যাঁ কৃষ্ণ বলছে, আমি বলছি এ বুড়ি আমি কালো সাপ এসে তোমার বংশ করতে এসেছি। তো এখানে আসলে উদ্ধব অত হাসছে যে হেসে হেসে নাকি চেয়ার থেকে পড়ে দিয়েছে। তো এই গোদাহন নিয়ে এরকম ভগবান শ্রীকৃষ্ণের বহু লীলা রয়েছে। তো আমি একটা লীলা বলবো, যে লীলাকে ভিত্তি করে আজকে আমরা রাধারায়ের চরণ দর্শন করতে পারি, সেটা এই তিথিতে অবশ্য হয়েছিল। কিন্তু ভগবান আজকে যে আমরা গোপাষ্টমের মূল কারণ হচ্ছে, তো ভগবান এই তিথিতে গাভীদেরকে চড়াতে নিয়ে গেছিলেন, কিন্তু রাধারানীর চরণ দর্শন আর আমি জানি না, ওড়িশাটা তো অন্য দিনে করে চরণ দর্শন, ভিন্ন দিনে দিনে করে। তো এই যে লীলাকে অবলম্বন করে এই চরণ দর্শন আমরা পাচ্ছি, তো শাস্ত্রে এরকম বর্ণনা করা হয়েছে। তো একবার কৃষ্ণ বৃন্দাবনে গেছেন, সঙ্গে সুবলকে নিয়ে গেছেন, আর কেউ ছিল না,
আর বৃন্দাবনের সুন্দর শোভা দর্শন করে খুব আমি আনন্দ পাচ্ছি। তখন বসন্ত ঋতুর খুব প্রভাব ছিল, আর বসন্ত ঋতুর প্রভাব প্রভাবিত হয়ে কৃষ্ণের মনে খুব উচ্চারণ হয়েছে, রাধারণীর দর্শন করে খুব ব্যাকুলিত হয়েছে। তো কৃষ্ণ বলছেন না, কৃষ্ণকে একটা সময় না, কৃষ্ণ রাধারণীকে সময় দিয়ে এসছেন যে এই সময় তুমি এই জায়গায় আমাকে সাক্ষাৎ করবে। তো সেই সময় কৃষ্ণ গিয়ে পৌঁছে গেছেন, রাধারণী পৌঁছায় না, কারণ রাধারণীতে ঘর থেকে বেরোবে এই জটিল একটা লাঠি নিয়ে দরজার কাছে বসে আছে। তো রাধারণী আর ঘর থেকে বেরোতে পারছে না, খুব মনে খুব ব্যথা পাচ্ছেন। এই যে কৃষ্ণ সুবলকে নিয়ে সেখানে অপেক্ষা করেছেন, রাধারণী আসতে আসতে দেরি হয়ে তার আসছে না। তো কৃষ্ণ খুব ব্যাকুলিত হয়, তো সুবলকে বলছেন, সুবল আমি আর প্রাণ ধরে থাকতে পারি না রাধারণীর বিরহে, তুমি যাও দেখো রাধারণী কেন আসছে না, তার কি শরীর খারাপ আছে না কি অসুবিধা আছে, কেন আসতে পারছে না তুমি গিয়ে দেখো, তো খবর নিয়ে আস। কিন্তু কৃষ্ণ বলছেন তুমি খবর নিয়ে আসলে হবে না, তুমি রাধারণীকে যেরকম হবে রাধারণীকে সঙ্গে করে নিয়ে আসবে। কৃষ্ণ বসে আছেন, সুবল এসেছে, সুবল এসেছে তো দরজার কাছে জটিলা বসে আছে লাঠি ধরে। কিরে সুবল এখানে কি করছিস? সুবল সেটা তো বলছে যে ও মা, ওই আমি গোষ্ঠ থেকে আসলাম, আমারটা বাছুর হারিয়ে গেছে, তো ওর গাভীর খুব ডাক দিচ্ছে, আমার কিছু লোক বললো এই তোমার এই বাড়ির পিছনে নাকি আমার বাছুরটা ঘুরছে, তো সেই জন্য আমি এসেছি নিজে। তখন তখন জটলাম যে ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তো বাড়িতে ঢুকেছে খুঁজবে, বাড়ির পিছনে গিয়ে খুঁজবে। তো ঢুকে গেছে, তো ওটা তুমি এসেছো জল টল খেয়ে যাও, তো জল টল খাবে বাছুর খুঁজবে যাবে। তো ভিতরে গিয়ে দেখছে সে রাধারণীর অবস্থা খুব খারাপ, বিরহে। সুবল বলছে তুমি তো যাও না, এবং কৃষ্ণ সেখানে বিরহে খুব অনুস্তাপ করছেন। ধরুন রাধারণী কান্না করে করে বলছেন যে দেখো সুবল আমি কী করে যাবো, এই বুড়ি সেখানে লাঠি নিয়ে বসে আছে, তার ভয় আমি বেরোতে পারি না। তো তুমি বলো কৃষ্ণকে জানাও যে এই অবস্থা আছে, কৃষ্ণ যেরকম আমার বিরহ ভোগ করছে আমি খুব বিরহে এখানে মনস্তাপ করছি, আজকের এই অবস্থা আমি তো দেখাতে যেতে পারবো না, তুমি কি কৃষ্ণকে সান্ত্বনা দিয়ে একটু বলো। তখন সুবল বলছে কৃষ্ণকে কি সান্ত্বনা দেবো, তোমাকে না দেখলে আর কোনো প্রকার সান্ত্বনা দিয়ে কৃষ্ণকে স্থির করে তোমাকে যেতেই হবে। তখন রাজা বললেন আমি কী করে যাবো এই অবস্থায়? সুবল বলছে আমি তোমাকে ভালো উপায় দেবো, তুমি যেতে পারবে। কী উপায়? তুমি একটা কাজ করো, তোমার শাড়ি গয়নাটা আমাকে দাও, আমি এগুলো পরে এখানে থাকবো তোমার ঘরে কাছে থাকবো, আর তুমি আমার ক্ষতি করে তোমাকে সাজিয়ে দেবো, এটা পরে তুমি চলে যাবে। তো সুবল হচ্ছে রাধারণীর ভাই, তার নিজের ভাই ছিল তো শ্রীরাম, কিন্তু মানে নন্দ মহারাজের একটা ভাই ছেলে ছিল সুবল, আর সুবল রাধারণী দেখতে একই রকম, তার মুখ ঢঙ্গের দেখতে অত একই রকম। কখনো কখনো রাধারণী যে আসতো না, কৃষ্ণ সুবলকে আলিঙ্গন করতে রাধারণী মনে করে, দুজনে একটু অত অভিজ্ঞান ছিল তো রাধারণী বিগ্রহকে প্রশমিত করবার জন্য। তখন সুবল বলছে কেউ বুঝতে পারবে না, তোমার ধরতে পড়ো। তখন রাধারণী বলছে যে আমি তোমার ধরতে পড়বো ঠিক আছে, কিন্তু আমাদের লম্বা চুল আছে আর আমি তো মহিলা, আমাদের উন্নত পক্ষ, আমাকে দেখে ফেলে ধরে ফেলবে। তখন সুবল বলছে না না কোনো চিন্তা নেই, আমি কী করবো তোমার তো চুল নিয়ে উপরে রেখে একটা পাগড়ি বেঁধে দেবো, তো তোমার লম্বা চুল কেউ দেখতে পারবে না, তো আমাকে উন্নত বক্ষ তখন কী হবে? তখন সুবল বলছে না কোনো চিন্তা, করে কাজ করো, আমি যখন বাড়িতে ঢুকলাম তখন জটিল আমাকে জিজ্ঞাসা করলো তুমি কী করছো কী জন্য এসছো, তো আমি বলেছিলাম আমি বাছুরকে খুঁজতে এসেছি, তো তোমাকে তুমি কী করবে, তুমি যখন যাবে একটা বাছুর তোমাকে ধরিয়ে দেবো, তো বাছুর ধরে তোমার বক্ষে করে দেখতে পারবে না। আর যখন আর জটলা মনে করে ও যে সুবল তো বাছুর খুঁজতে গিয়েছিলাম ওই হয়তো বাছুরটা পেয়ে গেছে, তো জিজ্ঞাসা কিন্তু বললো হ্যাঁ বাছুর পেয়ে গেছি, এটা ধরে ধরে চলে যাবে। তখন রাধা খুব খুশি হবে, সুবল কিন্তু চমৎকার খুব বুদ্ধি তোমার। তখন ললিতা বিশাখা কি করেছে না, সুবলকে রাধার সুন্দর শাড়ি টাড়ি পরিয়ে পায়ে অলতা টলতা লাগিয়ে হ্যাঁ ও ঘরে বসিয়ে দিয়েছে। সুবল তার ঘুমন্তে বসে আছে, আর রাধারণী হ্যাঁ সুন্দর পাগড়ি বেঁধে দিয়েছে আর ধুতি পড়িয়ে দিয়েছে, একদম অবিকল দেখতে সে সুবলের মতো। তখন তিনি রাধারণী কি করেছেন, তার কোলে বাছুরকে ধরে বেরোচ্ছেন, বুড়ি বসে আছে, কি সুবল তো বাছুরকে পেয়েছ? রাধা কিছু না বলে হু হু সুবল না কথা বলছে না, তো হু করে সেখানে চলে গেছে, বেরিয়ে গেছে। তো যেখানে কৃষ্ণ বসে আছেন, কৃষ্ণ দূর থেকে দেখছে, কৃষ্ণ কাকে দেখছে? সুবল কারণ এই সুব্রত তো দেখতে সুব্রত ধরতে পড়েছিল আর দেখে কৃষ্ণ ভেঙে গেছে। আরে সুবল কি হল, তুমি একাকা দিচ্ছ, রাধাকে নিয়ে আসো না কেন? আর রাধানী যে কৃষ্ণ তার কিরকম অনুরাগ দেখাবার জন্য সে দিকে প্রকাশ করছে না, হ্যাঁ প্রকাশ করছে না, তো নিয়ে আসে। আর কৃষ্ণ আরো একদম মূর্ছা হয়ে গেলে এরকম অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তো রাধার কাছে এসে ভয়েসটা চেঞ্জ করে বলছে যে কি করব কৃষ্ণ, আমি তো রাধাকে আনতে পারি এরকম সমস্যা। তুমি কৃষ্ণকে কান্না শুরু করে দিয়েছেন, সুবল তুমি অত্যন্ত বুদ্ধিমান, তুমি তো যখন না কখনোই ফেল হবে না, সবসময় তো রাধাকে নিয়ে আসো, তা আজকে কেউ রাধাকে নিয়ে আসতে পারো না, এরকম কৃষ্ণ মূর্ছা হয়ে যাবে। রাধার দেখছে কিন্তু অবস্থা খুব খারাপ, রাধার কাছে কি করেছেন ওই পাগলটা খুলে দিয়েছেন আর বাচ্চাকে কাজ সামনে রেখে দিয়েছেন। তখন কৃষ্ণ বুঝতে পারছে এটা সুবল না এটা রাধারানী, এটা তো সুবলের বেশ পড়ে এরকম কায়দা কেটে এসেছে। তখন কৃষ্ণ খুব খুশি হয়েছেন, রাধারানীকে আলিঙ্গন করেছেন, এরকম কৃষ্ণ রাধারানীর সঙ্গে সময় অতিবাহিত করেছেন। তারপর কি করেছেন না, ইতিমধ্যে সুবল যে রাধারানী বেশ তার ঘরের ভিতরে বসেছিল, তা অনেক সময়ের পরে অতিবাহিত হওয়ার পরে তো ওটা কলস বগলে একটা কলস ধরে, মা আমি তোমার কাছে জবলান্তে বলে আসলে সখীদের সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। তো বেরিয়ে এসে দেখেন কৃষ্ণ ছিল, দেখুন রাধারানীর সঙ্গে কৃষ্ণ ছিলেন। তখন সুবল আবার রাধারানীর ড্রেস রাধারানীকে দিয়ে দিয়েছে, আর রাধারানী সুবলের ড্রেস চেঞ্জ করে, তারপরে রাধার রাধারানী রাধারানী তার ঘরে চলে গেছে, আর কৃষ্ণ আর সুবল তারা তাদের ঘরে চলে গেছে। তা আজকের ইতিহাসে এই সুন্দর রম্য লীলা কৃষ্ণের এই সমস্ত অন্তরঙ্গ লীলা তার নর্ম সখাদের সঙ্গে তিনি করতেন, সমস্ত সখাদের সঙ্গে লীলা হতেন না, সুবল তার নর্ম সখাদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। তো এরকম ভগবানের বহু লীলা গোপ গোপীদের সঙ্গে গাভীদের সঙ্গে রয়েছে। ভগবান কৃষ্ণের বিভিন্ন বাংশি ছিল, ভগবান কৃষ্ণ তার নবলক্ষ গাভী ছিল, প্রতিটা গাভীর নাম কৃষ্ণ জানতেন, গাভীর নাম ধরে ডাকবে তো চলে আসবে। আর ভগবান কৃষ্ণ বাংশি ধ্বনি করবে, নন্দগাঁও কাছে টের কদম বলে একটা আছে, গ্রামের কাছে টের কদম সে গাছে উঠবে বাংশি বাজাবে। ভগবানের ভিন্ন ভিন্ন বাংশি মুরলী বেনু রয়েছে, ভিন্ন ভিন্ন সাইজের বাংশি রয়েছে, কিছু বাংশি বাজাবে কিন্তু মায়েরা শুনতে পারবে, মা রোজগার শুনতে পারবে, কিছু বাংশি বাজাবে রাস পূর্ণিমার কিছু বাংশি বাজাবে শুধু সেই মধুর রসে সম্পর্কিত যারা গোপী তারাই শুনতে পারবে, আর সবাই শুনতে পারবে, গোপালরা শুনতে পারবে। সেরকম কিছু কিছু বাংশি আছে শুধু গাভীরাই শুনতে পারবে, কৃষ্ণ বাংশি ধন করলে সমস্ত গাভীরা যে যেখানে সেখানে চলে আসে। এবার বৃন্দাবনের দেখবে একটা জায়গা আছে, ভগবান কৃষ্ণটা পাহাড়ের উপরে বাংশি ধ্বনি করছে, তো বাংশি ধ্বনির এরকম প্রভাব আসছিল যে বলা যাবে যমুনা নদী স্তব্ধ হয়ে যায়, নদীর জল নিচের দিকে যাওয়ার মধ্যে উপর দিকে যাওয়া শুরু করে আর পাহাড় গুলো গলতে শুরু করে। তো একটা পাহাড় আসে নাকি বাংশি ধ্বনি করেছেন তো গলতে শুরু করেছে, আর সেই সময় এই গরুরা ছুটতে শুরু করেছে কৃষ্ণের দিকে। আর কৃষ্ণ যখন ছুটছে তখন গরুর যে চরণের চিহ্ন খুরের চিহ্ন সেই দাগ হয়ে গেছে, আর কৃষ্ণের কাছে এসে গেছে, কৃষ্ণ বাংশি ধ্বনি বন্ধ করে দিয়েছে, তখন পাথর গুলো শক্ত হয়ে গেছে। তো সেখানে গেলে দেখবে শুধু একটা জায়গায় যাচ্ছে সেই চরণের চিহ্ন, ফিরছে তার চরণের চিহ্ন আর নেই। এরকম রাখাল বালক রূপে কৃষ্ণ বৃন্দাবনে বহু লীলা বিলাস করেছেন। জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি শ্রী গোপাষ্টমী কি। আজকের আমাদের একটা মহান সুযোগ রাধাদের চরণ দর্শন আমরা করতে পারি, সারা বছর রাধার চরণ দর্শন পাওয়া যায় না, তো বছরে একদিন আমরা রাধা রোজ তো কৃষ্ণ চরণ দেখতে পারবো তাই না, চোখ দিয়ে তো রাধারী চরণ তো বছরে একদিন দেখবো, 365 দিন থাকে একদিন, আর 364 দিন কি করবো কি করবো, হৃদয়ে ধরে রাখতে হবে তাই না, আর 364 দিন চোখ দিয়ে কৃষ্ণ চরণ দেখতে পারবো। তো আজকে এইরকম রাধারী চরণ দর্শন করে রাখবো, আরো 364 দিন আমার যে চরণকে স্মরণ করতে পারবো তাই না, তো রাধা কৃষ্ণ চরণ দুটোই আমার হৃদয়ে স্মরণ করতে পারবো। জয় শ্রীমতী রাধারানী কি জয়।